এসো শিখি কল্যাণের কথা, সবাইকে শেখা কল্যাণের কথা।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানে থাকো আমার প্রতি দুরুদ পাঠ করো, নিঃসন্দেহে তোমাদের দুরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাত ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আজকের অনুষ্ঠানে আমরা যে বিষয়বস্তু এবং শিরোনাম রেখেছি তা হলো আয় এবং ব্যয়। এ নিয়ে আমরা ইনশাআল্লাহ নিগরানি সরার সাথে আলোচনা করব। হাজি সাহেব, সর্বপ্রথম তো হলো, এক শ্রেণী রয়েছে যাদের হালাল রিজিক উপার্জনের প্রতি মনোনিবেশ রয়েছে এবং উপার্জনও করছে, আর এক শ্রেণী রয়েছে যাদের উপার্জন করার, কাজ করার কোনো চিন্তা নেই। তো আপনি এ ব্যাপারে কী ইরশাদ করবেন? হালাল রিজিক উপার্জন করার কি কোনো ফজিলত আছে, বা এর মধ্যেও কি কোনো বরকত আছে, নাকি এটা শুধুমাত্র আমাদের পার্থিবিকটি কাজ?
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা খাতামিন নাবিয়্যিন। হালাল রিজিক, স্পষ্ট বিষয় যে হালাল রিজিক উপার্জন করা শরীয়ত এটাকে পছন্দ করেছে এবং উৎসাহিত করেছে, এবং আমাদেরকে বলাও হয়েছে হালাল রিজিক উপার্জন করো। এমনকি এটাও উল্লেখ করা হয়েছে যে শ্রেষ্ঠ বা উৎকৃষ্ট উপার্জন, যাকে আর্নিং বলা হয়, তা হলো যা বান্দার নিজ হাতে উপার্জন করে।
এমনই
এটা কি দীন ইসলামও পছন্দ করে? এমনকি একটি আল্লাহ পাকের বিধান হলো, একটি নীতিমালা হলো, এমনিতে তো রিজিক আল্লাহ তাআলা তার বদন্যতার দায়িত্ব নিয়েছেন, কিন্তু আল্লাহর ইচ্ছা এটাই যে বান্দা উপার্জন করার চেষ্টা করবে, আর এটাকে সুন্নাত রাখা হয়েছে। এবং সাহাবা ইকরাম আলহিম রেদওয়ানও এই আমলকে গ্রহণ করেছেন। তো এটি প্রত্যেকেরই চেষ্টা করা উচিত। আর আমি এটা অনেকবার লক্ষ্য করেছি যে আল্লাহ পাক আমাদের প্রতি এটা দেখে, অর্থাৎ আমাদের উপার্জন করার চেষ্টা করা, আমাদের প্রতি কেমন অনুগ্রহ করেছেন যে মানুষ ব্যস্ত,
সুবহানাল্লাহ,
আর যারা করছে না তারা অবসর।
এমনই
অর্থাৎ আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টিও করেছেন এবং মৃত্যু পর্যন্ত আমাদের জীবন উত্তমভাবে অতিবাহিত করার জন্য যেই বিধান শৃঙ্খলা দান করেছেন, যদি সেই বিধান শৃঙ্খলাকে আমরা ফলো করি, আল্লাহ পাকের দানকৃত বিধিবিধানকে আমরা যদি ফলো করি, তাহলে জীবনে অনেক কিছু আছে। তখন অহেতুক কাজের জন্য সময় পাবেন না। অহেতুক কাজের যে সময় বের হয়, তা নীতি থেকে বের হওয়ার ফলে অহেতুক কাজের সময় বের হয়।
আল্লাহ আপনাকে বরকত দিন। ওই সকল লোকেরা যারা এখন ভাবছে যে কাজ নেই, উপার্জনের ব্যবস্থা নেই, কি করব, কিছুই হচ্ছে না, কিছুই পাচ্ছি না, কোনো সুযোগ যদি পাওয়া যায় তবেই তো মানুষ কাজ করবে, কি পরামর্শ দিবেন তাদেরকে?
কোটি কোটি মানুষ, বরং 1 বিলিয়ন মানুষ কাজ করছে। এখন যদি কোনো ব্যক্তি বলে কাজ নেই, তাহলে তাকে বলবো, অর্থাৎ তার হাত ধরে কখনো মার্কেটে নিয়ে যাওয়া উচিত, চলুন প্র্যাকটিক্যাল কথা বলে নেই, এমন ব্যক্তির হাত ধরে কখনো মার্কেটে নিয়ে যান। আমাকে কেউ একজন বলেছিল যে সে রাত সকালে ঘুমাতে অভ্যস্ত। তার উক্তি হলো, সকালে ট্রাফিক থাকে না, সকালে মানুষ থাকে না, ভিড় হয় না। আমি তাকে বললাম, ভাই সকাল 7টা 8টার দিকে আমার সাথে আপনি রাস্তায় চলুন, সুযোগ তো হয়ে যায়। আমি বললাম, এখানে যত মানুষ আছে, কেউ স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, মাদ্রাসায় যাচ্ছে, অফিসে যাচ্ছে, সরকারি চাকরিতে যাচ্ছে, তারা সবাই 7টা 8টার সময় বের হওয়ার মতো লোক। এত বেশি ট্রাফিক হয় যে বলার ভাষা রাখে না। কখনো বের তো হয়ে দেখুন, অনেক সময় এমন হয় যে 7-8টার সময় যখন বাড়ির দিকে আসা হয়, রাতে যদি কোনো কাজ থাকে, তখন আশ্চর্য হই যে মানুষ ঘুম থেকে উঠে যাচ্ছে আর জনাব ঘুমাতে যাচ্ছে। তো কাজ আর কাজ, মানুষ আয় উপার্জন করছেই, এটা বলা যে কাজকর্ম নেই, আয় উপার্জন নেই, এটা তো ওই রোগী যে চাই যে ডাক্তার তার পছন্দ অনুযায়ী ওষুধ দেয়। তো আপনি বের তো হয়ে দেখুন, অনেক সুযোগ আছে, প্রচুর পরিমাণে সুযোগ আছে আয় উপার্জন করার, অসংখ্য পরিমাণে সুযোগ আছে, প্রচেষ্টা অব্যাহত রাখুন। এক্ষেত্রে মূলত তাদের বেশি সমস্যা হয় যারা নিজেদের পছন্দনীয় সব কিছু পেতে চায়। যদি পছন্দ অনুযায়ী, ঠিক আছে পছন্দ তার নিজ স্থানে আছে, আচ্ছা পছন্দ হলো আমি এই কাজ করব, ঠিক আছে চলুন কোনো একদিকে যাই, যেন কাউকে খারাপ না লাগে। আপনি সেই পছন্দ অনুযায়ী আয় উপার্জন করার জন্য কতটুকু চেষ্টা করেছেন, আপনার কি দক্ষতা আছে? এক ব্যক্তির ইচ্ছা তার পছন্দ হলো সে পাইলট হবে, আরে ভাই সাইকেল চালাতে পারেন না, বিমান কিভাবে উড়াবেন ভাই? এক ব্যক্তির পছন্দ হলো সে অমুক কাজ করবে, অন্যজনের অন্যটি, সেই কাজটি করার জন্য আপনার নিকট দক্ষতা কি আছে, অভিজ্ঞতা কতটুকু আছে, এই বিষয়ে আপনার চেষ্টা কতটুকু? এখন তো ইলেকট্রিশিয়ানকেও ইলেকট্রিশিয়ান হতে হলে শিক্ষা এবং প্রশিক্ষণের প্রয়োজন।
জি,
গাড়ি ঠিক করতে চান, মেকানিক হতে হলেও শিক্ষা প্রশিক্ষণের প্রয়োজন, কাঠমিস্ত্রি হতে হলেও শিক্ষা প্রশিক্ষণের প্রয়োজন। তো আপনি যে জিনিসটি করতে চান তা করার জন্য আপনার দক্ষতা কতটুকু আছে, সেটার জন্য আপনি কতটুকু চেষ্টা করেছেন। যদি কেউ অনেক বড় চাকরি করতে চায়, কেউ মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করতে চায়, তাহলে যে বিষয়ে চাকরি করবে সেই কাজ করার অভিজ্ঞতা তার কতটুকু আছে, সেই কাজের এক্সপিরিয়েন্স কতটুকু আছে। ঠিক আছে অভিজ্ঞতা কাজ করতে করতে আসবে, কিন্তু সেই সম্পর্কে কিছুটা তো দক্ষ হতে হবে।
সঠিক,
এই জিনিসগুলো যখন আপনার মধ্যে নেই, তখন যদি আপনি বলেন আমি ঘুমিয়ে থাকবো, তাহলে আমি এটাই বলবো যে আপনার শয়নস্থলে চান্স মহোদয়, চান্স বুঝেন, সুযোগ,
অপরচুনিটি,
হ্যাঁ সুযোগ মহোদয়, জনাব সাহেবের শয়নস্থলে উপস্থিত হয়ে বিনয়ের সহিত হাত বেঁধে জনাবকে জাগ্রত করে এটা বলবে না যে স্যার উঠুন, আমি সুযোগ চান্স আপনার কাছে এসেছি, আপনি কোথায়, আমি খুঁজতে খুঁজতে আপনার বেডরুম পর্যন্ত চলে এসেছি এবং আপনার শয়নস্থলে উপস্থিত হয়ে আপনাকে জাগ্রত করার চেষ্টা করছি, স্যার আপনি উঠুন, আমি অনেকক্ষণ যাবৎ আপনার অপেক্ষা করছি, মার্কেটে মানুষ চেঁচামেচি করছে কিন্তু আমি কাউকে সুযোগ দেয়নি, আমি আপনাকে খুঁজতে খুঁজতে আপনার বিছানা পর্যন্ত চলে এসেছি, স্যার আপনি উঠে হাত মুখ ধুয়ে নিন, আমি এখানে বসে আছি, আপনি 2 ঘন্টা পর্যন্ত ওয়াশরুমে বসে থাকুন, আর আধা ঘন্টা লাগিয়ে নাস্তা করুন, বরং নাস্তার সময় তো চলে গিয়েছে, আপনি ঘুমিয়েছিলেন, আপনি লাঞ্চ করে নিন, আমি অপেক্ষা করব, কেননা আমি হলাম সুযোগ, আমি হলাম চান্স যা আপনাকে দেওয়ার জন্য এসেছি। আমার কথা আপনারা বুঝতে পেরেছেন? এভাবে সুযোগ চান্স পাওয়া যায় না, চান্স মার্কেটে পড়ে থাকে, যারা সুযোগ চান্স পাওয়ার তারা পেয়ে থাকে এবং তারা চেষ্টা করে সামনে অগ্রসর হতে থাকে। এখানে মা বাবা বিরক্ত, স্ত্রী সন্তান বিষণ্ণ, আপনি চান্সের পিছনে পড়ে আছেন, ভাই ঘর থেকে বের হন এবং দেখুন আল্লাহ চান তো আপনাকে আপনার ভাগ্যের রিজিক আল্লাহ পাক আপনাকে দান করবেন।
সুবহানাল্লাহ। আমির আহলে সুন্নাত সুন্দর একটি কথা লিখেছেন। আমির আহলে সুন্নাতে 2টি পংক্তি রয়েছে, তিনি বলেন, মাল কে হিরস মত করো ইসমে, দো জাহা কা ওবাল রাখা হ্যায়, তুঝকো মিল জায়েগা জো কিসমত মে তেরি রিজকে হালাল রাখা হ্যায়।
মাশাআল্লাহ,
আল্লাহ আমাদেরকে নসিব করুন। হাজি সাহেব, যত আয় হচ্ছে এবং যত ব্যয় হচ্ছে এর মধ্যে ভারসাম্য না থাকা, এর মধ্যে ব্যালেন্স না থাকা, এটা মানুষকে কি কি সমস্যার মুখোমুখি করতে পারে?
দেখুন এটা অনেক জটিল একটি বিষয় যদি দেখা হয়, কেননা এখন বর্তমানে আমি বলতে পারি যে সম্ভবত পৃথিবীর অধিকাংশ লোকই তারা এই সমস্যার শিকার, কেননা আয় কম এবং খরচ বেশি। এমনকি ইউকেতে, আমি ইউকেতেও ভ্রমণ করে এসেছি, আমি ইউকে গিয়েও একজন সাধারণ মানুষের জীবনযাত্রা পর্যবেক্ষণ করেছি, ইউকেতে যারা আয় রোজগার উপার্জন করে সেখানের মুদ্রার মান বেশি, সেখানকার মুদ্রা হলো পাউন্ড। আমি ইউরোপে ভ্রমণ করেছি, আমি ইউরোপেও দেখেছি লোকদেরকে, সেখানে মুদ্রার মানও অনেক বেশি, কিন্তু আমি দেখেছি যে এগুলো সব হ্যান্ড টু মাউথ, কেননা ঘরের ভাড়া, তাদের অন্যান্য খরচাদি এবং বিভিন্ন প্রয়োজনও রয়েছে। যতক্ষণ না ঘরের সকল সদস্য উপার্জন না করবে ততক্ষণ ঘর চলবে না। আচ্ছা, এমন অনেক ইসলামী বোন আছেন আউট অফ কান্ট্রি, ওয়েস্টার্ন কান্ট্রির মধ্যে, তারা জানেন যে বাহিরের পরিবেশ অনেক বেশি দৃষ্টিকটু এবং অনেক বেশি সমস্যা রয়েছে। সেই ইসলামী বোনেরা নিজের জন্য ঘরোয়া ইনকাম বাছাই করে নিয়েছে, অর্থাৎ ঘরের ভিতরে থেকেই, যেমন টিফিনের কাজ রয়েছে, সেলাইয়ের কাজ রয়েছে, অনুরূপ আরও অনেক কাজ রয়েছে যেগুলোকে আপনি ঘরোয়া গ্রামীণ অর্থনীতি নামেও এটাকে বুঝতে পারেন। এর পূর্ণ একটি লিস্ট রয়েছে। তো ইসলামী বোনেরা নিজের জন্য এটা বেছে নিয়েছে। ইন শর্ট, তারা যতক্ষণ এসব কিছু না করেন ততক্ষণ তাদের পরিবার স্বাভাবিকভাবে চলে না। ক্রেডিট কার্ড বা অনুরূপ অনেক কিছু আসে, বিভিন্ন বিল আসে, ক্রেডিটের পেমেন্ট আসে, ইলেকট্রিসিটির বিল পেমেন্ট করা হয়, আরও অনেক কিছুর বিল দিতে হয়। আমি তাদেরকে কিছুটা পর্যবেক্ষণ করেছি, এটা আমি অ্যাভারেজ লোকদের কথা বলছি। স্পষ্ট যে যারা খেয়ে দেয়ে বেঁচে আছে, তারা এখানে হোক বা যে কোনো জায়গায় হোক, সবার জীবনযাত্রার ধরন কিছুটা ভিন্ন, কিন্তু বিশ্বে মধ্যবিত্ত মানুষ বেশি এবং এর চেয়ে বেশি নিম্নবিত্ত যারা মধ্যবিত্তও নয়। বিশ্বে তাদের সংখ্যাই বেশি, অর্থাৎ যাদের সাধারণ জীবন মধ্য পর্যায়েরও আয় নেই এবং তারা যাদের আয় গড় মাত্রার চেয়েও নিম্নে, তাদেরই সংখ্যা আপনি বিশ্বে অনেক বেশি পাবেন। ইভেন আমি ইন্ডোনেশিয়া গিয়েছি, মালয়েশিয়া গিয়েছি, ফার ইস্টের দেশসমূহে গিয়েছি, সেখানে মানুষ বাহ্যিকভাবে সুখী, এমন নয় যে তারা সুখী নয়, কেননা তাদের যে আয় রয়েছে সেই আয় দিয়ে সেখানে তাদের পারিবারিক সার্বিক ব্যয় নির্বাহ খরচাদি হয়ে যায়। কিন্তু তারপরও মানুষ যখন বাহিরে যায়, আমি এখানে কিছুটা কম্প্যারিজন করি যেন আপনার সুবিধা হয়, কেননা মানুষ যখন বাহিরে যায় তখন এমনটি ঘটে যে বাহিরে গেলে সে নিজের দেশে পাঠাতে থাকে, তাকে দুই দিকে ব্যয় করতে হয়, যেখানে থাকে সেখানেও খরচ পরিশোধ করতে হয় এবং যেখান থেকে এসেছে সেখানে হয়তো তাকে পরিবার চালাতে হয় বা সেখানে তাকে সঞ্চয় করতে হয়। অনেক দেশের মধ্যে স্যালারি অনেক ভালো হয়ে থাকে, তাদের ভালো ব্যবস্থা থাকে, কিন্তু আমি তাদের সেখানের জীবনও দেখেছি, যারা সেখানে স্থায়ীভাবে থাকে অনেক বৈচিত্র্যময় পরিস্থিতিতে থাকে। যদি তারা সেখানে নিজেদের জীবনের স্টাইল কিছুটা সম্প্রসারিত করে, বলা হয় না যে অনেক বিলাসবহুল জীবন, যেমন তাদের আয় তেমন যদি বিলাসবহুল জীবন তারা সেখানে অতিবাহিত করতে চান, তাহলে তারাও হ্যান্ড টু মাউথ হয়ে যাবে, পাঠানোর মতো টাকা থাকবে না। যা কিছু আমি আলোচনা করছি, আমি মনে করি না যে যদি দেশের বাহিরে ওভারসিসের মধ্যে এমন কি ফরেস্টের মধ্যে বা ইউরোপের মধ্যে বা ইউকের মধ্যে এ ধরনের দেশ থেকে কেউ আমার কথা যদি শুনে থাকে, আর তা হবে অ্যাভারেজ। কেননা যদি আমি বলি আপনাদের সাথে আমি আমার যে অভিজ্ঞতা শেয়ার করছি, আমার এই অভিজ্ঞতা আই থিঙ্ক ইফ আই নট রং, যদি এটা হাজার মানুষের মধ্যে বিস্তৃত থাকে তাহলে কম হবে না। এমনিতে আপনাদের কাছে রিপোর্ট থাকেই, যারা 200-400 টাকার খরচ করলে তারা আপনার হাতে রিপোর্ট বানিয়ে দিয়ে দেয়। তো আমার প্রায় 10-12 বছর বা এর চেয়ে বেশি বছরের আউট অফ কান্ট্রি যাওয়ার এক্সপিরিয়েন্স আছে। তারা এমন নয় যে আমাদের মতো এত বেশি উদ্বেগপূর্ণ জীবনযাপন করেন, কিন্তু সংকট তাদেরও আছে। আয় অনুযায়ী ব্যয় নির্বাহ করার চিন্তা, বিশ্বাস করুন, তাদেরও হয়ে থাকে। এই জন্যই আমি বলেছি যে এটা ইউনিভার্সাল টপিক, ইউনিভার্সাল ইস্যু, এইভাবে চলছে। এ প্রসঙ্গে আপনি আমাকে যে কথাটি বলেছেন সেক্ষেত্রে সতর্কতা এবং প্রস্তাবনা সুসংহত করা খুবই বেশি গুরুত্বপূর্ণ, যাতে এই বিষয়টি শুধুমাত্র একটি দেশ বা একটি কমিউনিটির মধ্যে সীমাবদ্ধ না থাকে। এটা বাস্তবে অনেক বড় একটি টপিক, আর আমার ধারণা অনুযায়ী মানুষ এক্ষেত্রে সবচেয়ে বড় যেই ভুল করছে তা হলো যে মানুষ ব্যয় অনুযায়ী আয় উপার্জন করার চেষ্টা করে থাকে।
জি, এমনই,
ঠিক আছে।
জি,
যদি ব্যয় অনুযায়ী আপনি আপনার আয়কে বৃদ্ধি করার চেষ্টা করেন, তাহলে আমার মনে হয় সম্ভবত জীবনের অনেক বড় একটি অংশ আপনার দুশ্চিন্তায় কেটে যাবে। যদি আয় অনুযায়ী ব্যয় নির্বাহ করার চেষ্টা করেন, কষ্ট তখনও হবে, কিন্তু এই কষ্ট সেটা থেকে কম হবে, কেননা এই ক্ষেত্রে আপনার আয়ত্তে অনেক কিছুই থাকবে আর আপনি এটাকে ইজিলি গ্রাজুয়ালি সেট করতে পারবেন। আর মানুষ এটা করেও থাকে, ভাই আয় একদমই নেই, তারপর আয়কে সমৃদ্ধ করা এবং আয়কে বৃদ্ধি করার জন্য মানুষ আরও চেষ্টা করে, স্কিলস ডেভেলপ করে। আমি প্রায় আমাদের এমন অনেক ইসলামী ভাইকে পাই যে যাদের স্যালারি গ্রো করে না, এটাকে বলা হয় তাদের দক্ষতা অনুযায়ী বেতনের যে কাঠামো রয়েছে সেটার মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই বেশি ব্যবধান থাকে না। আমি তাদেরকে অনেকবার অনুরোধ করেছি যে স্কিল দিয়ে স্কেল, আপনি মনে করেন বাৎসরিক ইনক্রিমেন্ট দ্বারা আপনি চালিয়ে নিতে পারবেন? বর্তমান সময়ে সেটার সুযোগ খুব কমই, চান্স পাওয়া যায়, বিশেষ করে চাকরিজীবীদেরকে বলছি। এখন আমার কথোপকথন হচ্ছে চাকরিজীবীদের সাথে, চাকরির বিষয়টি হলো 10%, 8%, 12% গড় সংখ্যার কথা বলছি, স্বাভাবিক কথা বলছি। আপনার ইনক্রিমেন্ট আপনার স্যালারির উপর লেগে যায় বছরে, তো এর চেয়েও দাম বেড়ে যায়। তো আপনার যে পজিশন তা এত বেশি উন্নত হওয়ার, আপনি বুঝে নিন যে আপনি কি করবেন, স্কিল বাড়ান, আপনার দক্ষতা বৃদ্ধি করুন, আপনার পারদর্শিতা বাড়ান। আর লোকেরা করছে, আমি যা বলছি তা কিতাবের কথা বা দু চারজনের উক্তি নয়, এটা হাজারো লাখো মানুষ করে থাকে, আর এর জন্য কোনো রকেট সায়েন্স নয়। টেকনোলজির যুগ, মানুষ একটু চেষ্টা করলে কোনো না কোনো দক্ষতার সে ভালো পারদর্শী হয়ে ওঠে, সে জায়েজ হালাল এবং সহজ পদ্ধতিতে নিজের স্কিলকে বৃদ্ধি করে পর্যায়ক্রমে নিজের দক্ষতাকে সমৃদ্ধ করে আর নিজের আয়কে ডেভেলপ করে ফেলে। ফলে তার ঘরে যে অবস্থা রয়েছে তা কিছু না কিছু সুসংহত হয়ে যায়। আর কিছু ঘরের যারা সদস্য রয়েছেন তারাও ঘরোয়াভাবে এক্ষেত্রে কিছুটা সহায়তা করা শুরু করে দেন। তো আমি এই একটি অনুরোধ করব যে নিজের আয় অনুযায়ী ব্যয়সমূহকে নোট করুন। এতে ডিটেল অনেক, কিন্তু আমি চাচ্ছি আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা প্রথমে শুনে নিই।
হাজি সাহেব, মানুষ যা উপার্জন করে তা কেন্দ্র করে মস্তিষ্কে অনেক কিছু বেষ্টিত থাকে। আমার মনে তিনটি প্রশ্ন জেগেছিল, সেগুলো তো আপনাকে কেন্দ্র করেছিল, কিন্তু এখন সেগুলোকে একটু সরিয়ে রাখব।
আমার জীবনে আপনার এত অনুগ্রহ, এটা
অনুগ্রহ করে দিন, আল্লাহ করে দিন,
আমি আপনার কি ক্ষতি করে দিলাম।
হাজি সাহেব, আল্লাহ আপনাকে বরকত দিন, আল্লাহ আপনাকে সুরক্ষিত রাখুন, রহমতের ছায়া রাখুন। হাজি সাহেব, উপার্জন করার প্রসঙ্গে এখন যতগুলো বিষয় আপনি বললেন এগুলো হাজি সাহেব, যেমন উদাহরণস্বরূপ আমি আমার ঘরের মধ্যে উপার্জন করি, আমার এই সবগুলো বিষয় গ্রহণযোগ্য মনে হবে এবং আমি এর উপর আমলও করব। হাজি সাহেব, সমস্যা হলো খরচকারীদেরকে নিয়ে। উপার্জনকারী যারা রয়েছে তারা তো উপার্জন করছেই, দুই দুজন ব্যক্তি যারা ঘরের অভিভাবক তারা দুই দুইটি চাকরি করছে, নিজের জন্য নিজে কম্প্রোমাইজ করছে, অর্থাৎ নিজের দিক থেকে কম্প্রোমাইজ করছে, নিজের পোশাকের ক্ষেত্রে কম্প্রোমাইজ করছে, নিজের আরামের ক্ষেত্রে কম্প্রোমাইজ করছে, এমনকি নিজের প্রয়োজনের বেলায়ও কম্প্রোমাইজ করছে। কিন্তু তার ঘরের যেই সদস্যবৃন্দ রয়েছে, যেমন স্ত্রী, সন্তান, মা, বাবা এবং ভাই বোন, তাদের ভরণ পোষণ দিচ্ছে। কিন্তু আমার কাছে মনে হয় সমস্যা খরচকারীদের মধ্যে, উপার্জনকারীদের নয়। উপার্জনকারী তো নিজ সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব হাজি সাহেব সে তো করছেই।
এতে না আপনি ভালো একটি দিক নিয়েছেন, যে এক্ষেত্রে বিষয় এমন হয়ে থাকে সালমান ভাই, যে যারা আছে না, যারা উপার্জনকারী ব্যয়কারী, তাদের সবার উচিত হলো উপার্জনের যে মাধ্যম রয়েছে এবং আয় রয়েছে, 10-12 ঘন্টার বেশি মানুষ আর কি পরিশ্রম করবে, ক্লান্ত হয়ে পড়বে, ট্রাফিক আছে, এই সমস্যা ওই সমস্যা। এমনিতে তো আমি ইসলামী ভেদের সহমর্মী হচ্ছি, হয়তো ঘরের সদস্যরা অবগত নন, বাইরে অনেক সময় অনেক অপমান বঞ্চনার শিকার হতে হয়, বলতে পারেন অনেক লাঞ্ছিত হয়, অনেক সময় বস এত অশালীন হয় আমি আপনাকে বলতে পারবো না, অর্থাৎ তার পক্ষে যদি সম্ভব হয় তাহলে 1 মিনিটের জন্য চাকরি করবে না, এমন এমন মালিকও আছে, সে 1 মিনিটও জব করবে না, কিন্তু সে জানে যদি আমি জব ছেড়ে দিই পরে পাওয়া যাবে না, ফলে সন্তান সন্ততি শুধু নিজের জন্য হলে তো 1,000-1,500-2,000 টাকা উপার্জন করে নিজের পেট ভরে নিব, কিন্তু আমার স্ত্রী সন্তানদের কি হবে? ভরণ পোষণও তো তার উপর ওয়াজিব, তাই না? তার উপর তো শরীর একটি দায়িত্ব, তা না হলে অসভ্য লোকের কাছে চাকরি করতো না। সব মালিক এমন হয় না, সহমর্মী মালিক, ক্ষুধাভীতি সম্পন্ন মালিক, নিজ কর্মচারীদের সাথে সদব্যবহারকারী মালিকও আছে। কিন্তু আমি অন্য একটি দিকে আপনাকে মনোনিবেশ করতে চাচ্ছি, অনুরূপভাবে যারা দিন মজুরিতে কাজ করেন, শ্রমজীবী আছেন, আরও অন্যান্য কাজ করেন, অনেক সময় অনেক কষ্ট হয়, অনেক পরিশ্রম করতে হয় এবং তারা তাদের আশেপাশে অনেক মানুষকে, অর্থাৎ বুঝে নিন যে আরাম আয়েশে বসবাস করতেও দেখেন, তাদেরও আশা আকাঙ্ক্ষা জাগে, অনেক শ্রম পরিশ্রম করে আল্লাহ ভাগ্যে যা রেখেছেন তা উপার্জন করে 10-12 ঘন্টা পর ফিরে আসে, তাদেরও চাহিদা থাকে যে ক্লান্ত হয়ে এসেছি যেন মুচকি হাসি দেওয়া কোনো মুখ দেখতে পাই, যে আমাকেও কেউ ভালোবাসে, বাহিরে এত তিরস্কৃত হয়েছি, কমপক্ষে ঘরে যেন একটু সম্মান পাই। এমন ব্যক্তি বিশ্বাস করুন এত উদ্বিগ্ন থাকে যে বাহিরেও বেচারা তিরস্কৃত হয় এবং ঘরেও তিরস্কৃত হয়, এমন অবস্থা হয়ে যায় বেচারার। ঘরে আসলে ঘরে পেরেশানি, ঘরে সে আশ্চর্য ও বৈচিত্র্যময় আপত্তি অভিযোগের মুখোমুখি হয়ে যায়, আর বাহিরে গেলে বাহিরেও তাকে এগুলোর সম্মুখীন হতে হয়, এমন অবস্থা। আমি সহানুভূতি প্রদর্শন করছি, যার পরিশ্রম করে আপনার সামনে সকাল 7টা-8টার সময় উঠে গিয়েছে, এখন এসেছে আর কি করবে, নিজেকে বিক্রি করে দিবে? নিজেকে বিক্রি করে দিলে আপনি কি করবেন? যারা করছে আমি তাদের প্রতি সহানুভূতি দেখাচ্ছি, ঠিক আছে? এখন যারা বাহিরে বের হয়েও প্রতারণা করছে, বিশ্বাসঘাতকতা করছে, অর্থাৎ নিজের কর্তব্যের সাথে প্রতারণা করছে, তাদের প্রতি সহানুভূতি দেখাচ্ছি না। যারা করছে, শ্রম পরিশ্রম করছে এবং বিশ্বাসের সহিত নিজ থেকে প্রচেষ্টা করছে, এখন তার ভাগ্যে যা আছে তা সে উপার্জন করছে। এখন সে ঘরে আসলে স্ত্রী সন্তানও তাকে বিদ্রুপ করে, তিরস্কার করে, অভিযোগ করে, দ্যাটস নট ফেয়ার, এটা সঠিক নয়। আর দেখা যায় এমন ব্যক্তি ঘরে আসেও না, এমন ব্যক্তির ঘরে আসতে মনও চায় না, অর্থাৎ ঘর থেকে বাহিরে বের হলো, সে দেখলো বাহিরেও তিরস্কার আর বাসায়ও একই অবস্থা, ফলে এমন ব্যক্তি ডিপ্রেশনের শিকার হয়ে পড়ে, অনেক পরীক্ষার সম্মুখীন হয়, ফলে তারা উন্নতিও করতে পারে না। এমন ব্যক্তিদের প্রতি কমপক্ষে সহানুভূতি দেখানো উচিত। আর বাহিরেও এই ধরনের যারা গরিব শ্রেণীর আছে, শ্রমিক গোষ্ঠী রয়েছে, সাধারণ জনগোষ্ঠী রয়েছে, তাদের সাথে উত্তম আচরণ এবং ভালো ব্যবহার আমাদের করা উচিত, কেননা তারা কষ্টে থাকে, উদ্বিগ্ন থাকে, ছেলে আছে, মেয়ে আছে, অসুস্থতা আছে, নিজে অসুস্থ হলে তা লুকিয়ে রাখে, যেমনটি আপনি বললেন যে কম্প্রোমাইজ করে। এখন ঈদের দিন, এমন লোকদের টেনশন, নিজের ঈদের প্রস্তুতি নিয়ে চিন্তা হবে না, হ্যাঁ, সে চিন্তা করবে না যে আমার নতুন জুতা আসবে নাকি আসবে না, আমার নতুন পোশাক আসবে নাকি আসবে না, আমার বুঝে নিন যে নতুন, এমনকি সে নতুন রুমাল পর্যন্ত নিতে পারবে না। তাদের যে টেনশন হবে তা হলো আমার মেয়ের জন্য ঈদের পোশাক আমি কোথা থেকে ব্যবস্থা করব? আমার বাচ্চাদের জন্য পোশাক কোথা থেকে আনব? আর স্ত্রীও তো পিছনে লেগে আছে, যে লেগে থাকে। অনেক স্ত্রী খুব ভালো হয়ে থাকে, বিশ্বাস করুন, বলে আপনি আপনার চিন্তা করুন, আমাদের চিন্তা বাদ দিন। এমন স্ত্রী সহযোগী স্ত্রীও আছে, আল্লাহ পাক তাদের এর উত্তম প্রতিদান দান করুন, যারা নিজেদের স্বামীর পাশে এভাবে সহযোগী হয়, যে আপনি আমার চিন্তা করিয়েন না, আপনি বাচ্চাদের ব্যবস্থা করুন। আর অনেক স্ত্রী এমন আছে যারা সন্তানদের ছেড়ে প্রথমে নিজের ব্যবস্থা করার চিন্তায় থাকে, নিজ নিজ ভাগ্যের ব্যাপার, নিজ নিজ অ্যাপ্রোচের ব্যাপার, আল্লাহ পাক যাকে তৌফিক দান করেন। এমন লোকদের প্রতি বিশ্বাস করুন, এটা সহমর্মী হয়। আর অনেক সময় ফ্যামিলি মেম্বার, আশেপাশে এমন ব্যক্তি থাকেন যাদেরকে আল্লাহ দিয়েছেন, তাদের উচিত হলো এই ধরনের যারা রিলেটিভ আছে, ফ্যামিলি মেম্বার আছে, ভাই বোনের ঘরে বা এদিক সেদিক, তাদেরকে যথাসাধ্য কিছু না কিছু সহায়তা করতে থাকুন। তো এখন এমন লোক যারা একদমই সাধারণভাবে এবং এত কষ্ট করে জীবন অতিবাহিত করছে, তারা যখন ঘরে আসে তখন আপনি বললেন এটা ওটা, যেমনটি সালমান ভাই বললেন, তাদের নিকট আমার অনুরোধ হলো আপনি আপনার উপার্জন রাখুন, বলুন দেখো এই হলো আমার উপার্জন, বলো আমি কি করব, যদি এই চাকরি ছেড়ে দিই অন্য চাকরি কোথায় পাবো, দুই চার মাস রোজগারহীনতা কিভাবে সহ্য করব। এটা তো আপনাকেও রিয়েলাইজ করতে হবে, আমি তাদের পক্ষ থেকে কথা বলছি, ঠিক আছে? সে হয়তো আপনার সাথে কথা বলতেও পারবে না, বুঝে নিন আমি তাদের প্রতিনিধিত্ব করছি, তারা আমাকে বানায়নি, তারপরও করছি, হয়তোবা আমি তাদের দোয়া পেয়ে যাব। এখন বলো আমি কি করব, এই হলো আমার 10-15-20 হাজার টাকার উপার্জন। তারপর কিছুক্ষণ পর বলবে, এখন এই 20 হাজার দিয়ে কিভাবে চলবে, বা 10-15 হাজার দিয়ে কিভাবে চলবে, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, খাবার দাবারের খরচ, আসবাবপত্রের খরচ, সব ঠিক আছে, আমি সব জানি, আমি কি করব আমাকে বলেন। এখন এটা ব্যতীত আর উপায় কি? এই 15,000, 20,000, 25,000 যত টাকা আয় আছে সেটার ভিতরে দেখুন কি কি করা সম্ভব। এখন আপনি বলবেন যে দেখুন আল্লাহ পাকের বন্টন, আল্লাহ পাক এমনও রয়েছে যাদেরকে সম্পদ দিয়েছেন, আর এমনও রয়েছে যাদেরকে আল্লাহ পাক সম্পদ দেননি, এটা আল্লাহ পাকের বন্টন। কুরআনে করিম আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছে, মনে করুন আমি সেটা সারমর্ম আপনাদের সামনে উপস্থাপন করেছি, তিনি রিজিক বন্টন করেন, আপনি তাই পাচ্ছেন যা আপনার ভাগ্যে আছে, না এর চেয়ে ক্ষুদ্র পরিমাণ কম পাবেন, না ক্ষুদ্র পরিমাণ বেশি পাবেন, রাইট? এখন আপনি বিশ্বাসের সহিত ঐক্যবদ্ধ হয়ে এবং এক ভালোবাসার সহিত বসে পড়ুন, এখন বলুন কি করা উচিত। আমি আপনাকে এটা আমার মনে করুন এক প্রকার সুধারণার ভিত্তিতে কথা বলছি, এখন আমি যা বলতে যাচ্ছি, আপনি হালাল উপার্জনের প্রতি, আল্লাহর দানের প্রতি সম্মত হয়ে পরস্পরের মধ্যকার বিষয়ের দিকে শুদ্ধ রেখে আল্লাহর অবাধ্যতা থেকে বেঁচে পরিবার চালান, হারামের দিকে অগ্রসর হবেন না, আমার রবের রহমত যদি সর্বদা সাথে থাকে, আপনার এই অল্প উপার্জনে আল্লাহ পাক এমন বরকত দিবেন যা আপনার সুখ অর্জিত হবে এবং আল্লাহ আপনার সকল প্রয়োজনও মিটিয়ে দিবেন।
মারহাবা।
দেখুন, আচ্ছা, এখানে প্রয়োজনকে আলাদা করে দিন এবং সুবিধাকে আলাদা করে দিন।
বাহ।
এখন যারা মিডিল ক্লাস বা আপার মিডিল ক্লাসের পর্যায়ে আছে তাদেরও পেরেশানি আছে, সালমান ভাই
জি,
তাদেরও পেরেশানি আছে, সাদা পোশাকধারী মানুষে রয়েছে। যেমন ধরুন আমি কোনো এক স্থানে কথা বলছিলাম, এখন কি অসন্তুষ্ট হবেন না? বড় বড় সুপার স্টোরের মতো যেগুলো হয়ে থাকে সেগুলো তো অনেক সুবিধা পাবেন যদি যান, কিন্তু মানুষ 10টি জিনিস ক্রয় করতে গেলে 20টি উঠে নেয়।
জি, একদমই তাই হাদি সাহেব। প্রথমে ভর্তি করতে থাকে, এটা সাধারণ বিষয়, প্রথমে ভর্তি করতে থাকে, কিন্তু যখন বিল পরিশোধ করতে হয় তখন কি করে?
প্রথমত রমজান মাস, এমনিতে তো চেষ্টা থাকবে বাইরে বের না হওয়ার, আমি তো এটাই বলবো, যদি সস্তা এবং বৈধ পন্থায় সম্ভব হয় তাহলে অনলাইনে অর্ডার করুন। অনলাইনে এটা হবে যে আপনি মেসেজ করেছেন, আপনি যখন দেখেননি তো আকাঙ্ক্ষা কিভাবে জাগবে, হ্যাঁ ঘরে লবণ চিনি শেষ হয়ে গিয়েছে, এখন লবণ চিনি নিতে গিয়ে দুটি জিনিস চোখে পড়বে, ভাই এটাও দিয়ে দাও, এটাও দিয়ে দাও, অর্থাৎ আকাঙ্ক্ষা তো আকাঙ্ক্ষায়, এমন হাজারো আকাঙ্ক্ষা জাগে, প্রত্যেক আকাঙ্ক্ষায় প্রাণ উৎসর্গ। আমার অনেক আকাঙ্ক্ষা জাগে, তারপরে কমই জাগে, কিন্তু টাকা আমার অনেক যাচ্ছে, টাকা অনেক ব্যয় হচ্ছে, তো এটাই আমার জীর্ণ শীর্ণ অনুরোধ হলো। সুতরাং আল্লাহর নিকট দোয়া করতে থাকুন। এখানে কিছু কথা বলতে চাই।
জি অবশ্যই।
ঘরে যখন প্রবেশ করা হয়, ঘরে প্রবেশ করার সময় আপনাকে বিসমিল্লাহ পরে ঘরে প্রবেশ করা উচিত, ফলে শয়তান ঘরের বাহিরে থেকে যায়। আর ঘরে প্রবেশ করার পর ঘরের সদস্যদেরকে সালাম করুন, ঘরে কেউ না থাকলে বারগাহে রিসালাতে সালাম করুন, এবং একবার সূরা ইখলাস পড়ে নিন, উল হু আল্লাহু আহাদ সম্পূর্ণ পড়ে নিন। কতক্ষণ সময় লাগবে? আপনি এটার অভ্যাস করে নিন, আপনি বিশ্বাস করুন, হাদিসের প্রতি বিশ্বাস রাখুন, মুস্তাফা করিমের বাণীর উপর বিশ্বাস রাখুন। আর এটা এমন পরীক্ষিত, এমন প্রমাণিত বিষয় এবং এর মধ্যে এত বরকত রয়েছে যে আপনার উপার্জনে সমৃদ্ধি দৃষ্টিগোচর না হয় তাহলে আমাকে বলবেন।
বাবা,
খাবার খাওয়ার পূর্বে এবং খাবার খাওয়ার পর হাত ধৌত করুন। আপনার দস্তরখানায় যে রিজিক রয়েছে তাতে যদি আল্লাহ বরকত না দেন তাহলে আমাকে বলবেন। একত্রে খাবার খান, দুজনের খাবার তিনজনের, তিনজনের খাবার চারজনের জন্য যথেষ্ট। এটা হাদিসে পাক, আমি আপনাদের সাথে শেয়ার করছি। একত্রে খাবার খান, একজন এইখানে তো একজন ওইখানে, একজন আসছে তো যাচ্ছে, আমরা নিজেরাই আমাদের সব কিছুকে ভাগ করে ফেলেছি। অর্থাৎ দুজনের খাবার তিনজনের, তিনজনের খাবার চারজনের জন্য যথেষ্ট, এই হাদিস আপনিও পড়েছেন, ঠিক আছে? যখন সবাই একত্রে আহার করে আল্লাহ পাক তাদের সবার প্রতি রহমতের দৃষ্টি দান করেন। কখন আপনি এই হাদিস পড়েছেন, কখন আপনি এর উপর আমল করেছেন? আপনারা একে অপরকে দোষারোপ করছেন, ক্রন্দন করছেন, যথেষ্ট হচ্ছে না, যথেষ্ট হওয়ার জন্য এই সকল নির্দেশনা রয়েছে। ইয়া গনিও গাইন দ্বারা এই ওজিফা পাঠ করুন, আল্লাহ পাক আপনাকে ধনী সম্পদশালী বানিয়ে দিবেন।
সুবহানাল্লাহ,
পড়ুন। অর্থাৎ আমি আপনাকে অসংখ্য আমল দোয়া পদ্ধতি বলতে পারবো। ঋণ পরিশোধ করতে হবে, ঋণ হয়ে গিয়েছে, পড়ুন, দোয়া ওজিফা আছে। আল্লাহ তার রসুলের প্রদর্শিত, অর্থাৎ আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পদ্ধতি, মুস্তাফা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতের জন্য উপায় বর্ণনা করেছেন এবং তাদেরকে দুশ্চিন্তা ইত্যাদি থেকে মুক্তির পদ্ধতি বর্ণনা করেছেন। করুন, এখন এটাও করবেন না, তো এখন আর আমি কি বলতে পারি? এই কতিপয় বিষয় উপস্থাপন করলাম, এতে ইনশাল্লাহ আয় এবং ব্যয় আল্লাহ চাইলে সমানও হয়ে যাবে এবং রব যদি চান তাহলে আপনার আয় আপনার ব্যয়ের উপর প্রাধান্যশীল হওয়া শুরু করবে। অল্পতুষ্টি শর্ত, নষ্ট করবে না। কোরআন স্পষ্টভাবে বলে, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও এবং পান করো, অপচয় করো না। অল্পতুষ্টি অবলম্বন করুন, অহেতুক নষ্ট করা থেকে বেঁচে থাকুন, অপচয় থেকে বাঁচুন। কথায় আছে না যে আল্লাহ যাকে সম্পদ দান করেন আর সে সম্পদ অহেতুক নষ্ট করে ফেলে, অতঃপর যখন হাত শূন্য হয়ে যায় তখন আর কাউকে নয় যেন নিজেকে দোষারোপ করে। একটি বাক্য আছে, খুদ কারদারা ইলাজে নেস্ত, নিজের কৃতকর্মের কোনো চিকিৎসা নেই। এই বিষয়টিকে ফাজাইলে দোয়ায় আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি অত্যন্ত সুন্দরভাবে বর্ণনা করেছেন।
জি, সুবহানাল্লাহ, কল দিয়ে দিন।
জি
ইয়া সাইয়েদি, আমার প্রশ্ন হলো, মহিলাদেরকে খরচ, খরচের উপর খরচ করতেই হয়, মানুষ অপারগ হয়ে পড়ে যে কি কি করবে, দিক নির্দেশনা প্রদান করুন, জাযাকাল্লাহু খাইরা।
এটা এমনও আছে যে অনেক পুরুষ অতিরিক্ত খরচ করার অভ্যাস থাকে এবং মহিলা অনেক সাশ্রয়ী, অল্পতুষ্টি, অল্পতে সন্তুষ্ট থাকে এবং প্রয়োজন অনুযায়ী খরচকারীও মহিলা এমন হয়ে থাকে। এমন মহিলাও আছে এবং আমি অবগত আছি, অনেকে আছে, এমনকি তারা পুরুষদেরকে, ঘরের যারা বড় আছে তাদেরকে নিষেধ করে যে কেন ওড়াচ্ছেন, রাখুন না, এটা নিয়ে নাও না, এত দামি নেওয়ার কি প্রয়োজন? ভাগ্যবানরা নিজের পরিবারে এমন নারীও পেয়েছেন, অনেক মা। আচ্ছা, নারী শুধুমাত্র স্ত্রী তো নয় ভাই, স্ত্রী আছে, বোন আছে, মাও আছেন, কন্যাও আছে, এমন কন্যাও হয়ে থাকে, অর্থাৎ যাদের এত দামি জিনিস নেওয়া পছন্দনীয় নয়, আর এমনও আছে যাদের সস্তা পছন্দ নয়। এখন এটা তো যার যার নসিবের ব্যাপার, সোজা কথা। তো কিন্তু ঘরের মহিলাদেরকে এমনই, অর্থাৎ ইমাম গাজালি আলাইহি রাহমা ইহয়াউল উলুমের দ্বিতীয় খণ্ডে বিবাহের অধ্যায়ে স্ত্রীর কৃপণ হওয়াকে এর গুণ হিসেবে গণ্য করেছেন। এখানে কৃপণ দ্বারা কে উদ্দেশ্য? সে নয় যে জাকাত দেয় না, সে উদ্দেশ্য নয়, সে তো গুনাহগার যে জাকাত দিবে না। এখানে এটা উদ্দেশ্য নেওয়া হয়েছে যে খরচ করার ক্ষেত্রে সচেতন, সে পুরুষের জন্য অনেক বড় নেয়ামত যে সে অহেতুক নষ্ট করবে না,
সুবহানাল্লাহ,
সে সাশ্রয় করবে। তো এখন এমন মহিলাও হয়ে থাকে, এখন যারা এমন নয় তাদের কাছে দয়া করার অনুরোধ, দয়া করুন, অনুগ্রহ করুন এবং অবস্থা যা আছে তা আপনার সামনেই, এবং মুদ্রাস্ফীতি বৃদ্ধির দিকে দিন দিন এগিয়ে যাচ্ছে, সস্তা হওয়ার কোনো নামই নেই। আল্লাহ পাক আমাদের অবস্থার প্রতি রহম করুন,
আমিন। হাজী সাহেব, আমি একটি কথা বলবো, এর মধ্যে আপনার মনোরঞ্জন রয়েছে, আল্লাহর জন্য উৎসর্গ, আপনার কথার উপর আমল করে আলহামদুলিল্লাহ কল্যাণ উপকৃত হয়েছে। কাল যখন আপনি পিতামাতার খিদমতের বিষয়ে আরজ করছিলেন তখন আমি বসে বসে এখান থেকেই অনুষ্ঠানের মধ্যেই আমার পিতার অ্যাকাউন্টে কিছু টাকা ট্রান্সফার করে দিয়েছিলাম এবং লিখে দিলাম এই ক্ষুদ্র হাদিয়াটুকু কবুল করে নিন। তারপর সেহিরি সময় আমি ঘরে ফোন করলাম, তখন আমার আম্মু বললেন যে টাকা আমরা পেয়েছি, আমরা অনেক খুশি হয়েছি আর দোয়া দিচ্ছিলেন। তখন আমার পিতা মহোদয় পিছন থেকে বললেন, তাকে বলো তোমার বাবাও তোমার প্রতি অনেক খুশি।
মাশাআল্লাহ।
অর্থাৎ এটা আপনার,
আপনি জানেন এটা হলো সনদ, এটাকে ধরে রাখুন। সালমান মাদানী, এটাকে ধরে রাখতে হবে। আপনার পিতা যে বাক্যটি বলেছেন না যে তোমার পিতা তোমার প্রতি খুশি, এটাকে ধরে রাখুন, হতে পারে এই বাক্যটি কিয়ামতের দিন কাজে আসবে। ইয়া আল্লাহ, আমার পিতা আমার প্রতি খুশি ছিলেন, তুমি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাও। হাদিসে পাকে রয়েছে, পিতা সন্তুষ্ট রব সন্তুষ্ট, পিতা অসন্তুষ্ট রব অসন্তুষ্ট। কাজেই এগুলো হলো সনদ, এক প্রকার বলার জন্য বলছি এটা ঠিক যেন একটি সনদ। পিতা ভাই, পিতা তো পিতাই হয় ভাই। আমি একবার এক অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছিলাম সালমান ভাই, বুজুর্গ ছিলেন। আমাকে ইসলামী ভাই তার ঘরে নিয়ে গেলেন, তিনি অনেক বয়স্ক, বিছানার মধ্যে ছিলেন। আমি দেখতে গিয়ে প্রথমত তিনি আমার যাওয়াতে এত খুশি হয়েছেন, তার ছেলেকে বারবার বলতেন, এ এ দেখো দেখো ইমরান আমাকে দেখতে এসেছে, দেখো দেখো ইমরান আমাকে দেখতে এসেছে। আমি সেই ইসলামী ভাইয়ের শুকরিয়া জ্ঞাপন করছিলাম যিনি আমাকে সেই বৃদ্ধের নিকট নিয়ে গিয়েছিলেন, অনেক বয়স্ক ছিলেন। তখন তিনি বললেন যে সে আমার ছেলে, আমার এত খিদমত করে, আমি আপনাকে বলছি যে ইনশাআল্লাহ জীবনে কখনো আমার ছেলে কষ্ট করবে না। আমি তার ছেলেকে বললাম এটা ধরে রাখুন, বাস এটা ধরে রাখুন, খিদমত করতে থাকুন। কিছুদিন পর তার ইন্তেকাল হয়ে গিয়েছিল। কিছুদিন আগে তার ছেলের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, আমার একটি বয়ান ছিল। তখন আমি বললাম আপনার পিতা যে দোয়া দিয়েছিলেন সেই কথাটি আমার অনেক মনে পড়ে, কাজে এটা নিয়ে নিন, দোয়া নিন, দুইটা টাকা খরচও হবে না আর সেই দোয়া পাবেন যার কোনো মূল্য দেওয়া যায় না।
সুবহানাল্লাহ,
প্রাইসলেস, অমূল্য দোয়া।
এর উপর যদি আমল করেন তাহলে ইনশাআল্লাহ উপকৃত হবেন, ফয়েজ পাবেন দাওয়াত ইসলামের দিনী পরিবেশের বাহার। আর মাদানী চ্যানেল দেখুন মাশাআল্লাহ ঘরে ঘরে কত কল্যাণের বার্তা দিয়ে যাচ্ছে, দিনী ইসলামের সৌন্দর্য আমাদেরকে দেখাচ্ছে, শেখাচ্ছে, প্রশিক্ষণ দিচ্ছে, ট্রেনিং দিচ্ছে। কাজে দাওয়াত ইসলামের সাথেও ভরপুরভাবে সম্পৃক্ত থাকতে হবে। কলের দিকে সামনে অগ্রসর হই। জি,
মোহাম্মদ ইসলাম আত্মারি হাফিজাবাদ থেকে বলছি। নিগরানী সুরার নিকট আমার একটি প্রশ্ন হল যে অনেক মানুষকে এটা বলতে শোনা যায় যে তারা বলে আমাদের উপার্জন কম, অনেক কষ্ট করে চলতে হয়, কিন্তু পরবর্তীতে তাদেরকে দেখা যায় যে তারা কোনো দোকান ইত্যাদিতে যায়, মুদির দোকান ইত্যাদিতে যায় এবং সেখানে তারা মনের ইচ্ছে মতো খাওয়া দাওয়া করে, 300-400 টাকা সেখানে এক বৈঠকেই মুহূর্তের মধ্যে শেষ করে ফেলে, পরবর্তীতে বলে বেড়ায় যে আয় অনেক কম কিন্তু খরচ অনেক বেশি। যদি সেই টাকা একদিনের রান্নার খরচে ব্যয় করত তাহলে হয়তো তার একটি দিন আরও ভালোভাবে অতিবাহিত হতো। তো এমন ব্যক্তিদের জন্য আপনি কি পরামর্শ দিবেন, তাদের এমন কর্মকাণ্ড করা উচিত কি না, এ ব্যাপারে দিক নির্দেশনা প্রদান করুন। জাযাকাল্লাহু খায়রা।
দেখুন, যাদের ওয়াইয়াকুম, যাদের উপার্জন কম তারা সাধারণত এগুলো থেকে বিরত থাকে, এইভাবে টাকা নিজেদের চাহিদার পিছনে, আকাঙ্ক্ষার পিছনে উড়িয়ে দিবে, তাদের কাছে হয়তো এত টাকা থাকে না। অনেক সময় অনুশোচনাও কাজ করে। আচ্ছা, অনেক সময় এমন ব্যক্তিরা হয়তো বিবাহিত থাকে না, স্ত্রী সন্তানওয়ালা থাকে না, আর পিতামাতার উপলব্ধিও সাধারণত বর্তমান সময়ে এত বেশি নেই। কিন্তু সাধারণত যাদের উপার্জন কম তারা এভাবে 400-500 টাকা কোনো কিছুর পিছনে উড়িয়ে দিবে, এটা আবশ্যক নয়। সাশ্রয় করে, কিন্তু যারা সাশ্রয় করে না পরবর্তীতে উড়িয়ে দেওয়ার পর হাত পেতে কান্না করতে থাকে, ভাই এটা কি হয়ে গেল, এটা কি হয়ে গেল, সেটা আমি বিশ্লেষণ করে দিয়েছি। খুটকার দ্বারা ইলাজে নেস্ত, নিজের হাতের কৃতকর্মে কোনো চিকিৎসা নেই। ব্যালেন্সের সহিত থাকুন, ইবাদতের মধ্যেও মধ্যম পন্থা রয়েছে এবং ধনী এবং গরিবের মধ্যেও মধ্যম পন্থা রয়েছে। সফল সেই যে বুদ্ধিমত্তার সহিত খরচ করে, বিশ্বাস করুন, কিতাব পড়ুন, আপনি এটা জেনে যাবেন। যারা খরচ করার ক্ষেত্রে বুদ্ধির প্রয়োগ করে তারা দারিদ্রতা থেকে সুরক্ষিত থাকে।
মারহাবা। জি কল।
ইসলামাবাদ থেকে তাহির আত্মারি বলছি। মাশাআল্লাহুল করিম, নিগরানী সুরার বোঝানোর আন্দাজ এত মুগ্ধকর, বিশেষ করে পারিবারিক খরচ মেনটেন করার ক্ষেত্রে যেভাবে একজন অর্থনীতিবিদ যিনি দেশ বা রাষ্ট্র পরিচালনা করেন তাদের মতোই ওনার দৃষ্টিভঙ্গি। আল্লাহ পাক তার ইলম ও আমলে বরকত দান করুক।
জাযাকাল্লাহু খায়রা, উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ।
জি কল।
আব্দুল খালিক আত্মারি ওয়াকেন থেকে আরজ করছি। আয় ও ব্যয় প্রসঙ্গে আলোচনা হচ্ছে এবং আয় বৃদ্ধির জন্য অনেক সময় মানুষ নিজেদের সন্তানদেরকে সেলসম্যান হিসেবে দোকানে বসিয়ে দেয়। তারপর একটি সময় এমন আসে যখন শিশুদের আর দক্ষতা অর্জনের মানসিকতা থাকে না এবং বয়স বেড়ে যায়, তখন আর সেলসম্যানও থাকতে পারে না, ফলে শিশুরা উপার্জনহীন হয়ে পড়ে। অনুরূপ যুবকদের একটি শ্রেণী রয়েছে যারা শুধুমাত্র চাকরি করতে চায় বা তারা এটা মনে করে যে অমুক কাজ আমার পার্সোনালিটির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, যদিও সেটা জায়েজ? এ ব্যাপারেও কিছু মাদানিফুল বলুন যে যদি আমরা শিশুদেরকে দক্ষ করতে চাই, প্রতিভাবান বানাতে চাই, তাহলে কোন বয়স থেকে করতে হবে? আর যদি আমরা কোনো কাজ পেয়ে যাই এবং আমাদের নিকট আয়ের কোনো উৎস থাকে না, ফলস্বরূপ আমাদের কাজও করা আবশ্যক হয়ে পড়ে কিন্তু সেটা আমাদের পার্সোনালিটির সাথে স্যুট করে না, তাহলে তখন কি করা উচিত? এ ব্যাপারে কিছু মাদানিফুল বলুন।
মাশাআল্লাহ, বাহারে শরীয়তে তো আমি এতটুকু পর্যন্ত পড়েছি যে যদি শিশু বুদ্ধিমান হয়, বিবেকবান হয়, তো তাকে দিনের দিকে নিয়ে আসুন। এটা বাহারে শরীয়তে রয়েছে, তাকে দিনের দিকে নিয়ে আসুন যেন সে দিনের উপকারে আসে। এখন আপনি সম্ভবত একটি বাক্য বলবেন, যদি দিনের দিকে নিয়ে আসি তাহলে উপার্জনের কি হবে? আমি আপনাকে কি বলবো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, যারা সঠিক অর্থে দিনের দিকে এসেছেন এবং তারা দক্ষতা এবং অভিজ্ঞতা অর্জন করেছেন, তাদেরকে সাধারণ পার্থিব এডুকেশন অর্জনকারীদের তুলনায় স্বাচ্ছন্দ্যময় দেখতে পাবেন। দেখুন, আমি অ্যাভারেজের কথা বলছি, জার্নাল কথা বলছি, কেননা তারা মাশাআল্লাহ অধ্যয়ন শেষে শিক্ষকতাও করে নেন, ঠিক আছে? তাদের শিক্ষকতা 4-5 ঘন্টার হয়ে থাকে, তারা ইমামতি করে থাকেন, পাঁচক্ত নামাজ পড়িয়ে থাকেন, অনলাইনে পড়িয়ে থাকেন, আর 2-1টি মাঠ পর্যায়ে কাজও তারা পেয়ে যান। তো অনেক সময় এমন ইসলামী ভাইরা 1.5-2 লাখ, 2.5 লাখ টাকা নিজে উপার্জন করে সেটার মধ্যে নিজে গ্রো করতে থাকেন। দেখুন, যে কেউ আপনাদের মধ্যে ইউনিভার্সিটি শেষ করা মাত্রই সে অনেক বড় অঙ্কের টাকা উপার্জন করা শুরু করে দেয় না, 8-10 বছর, এমনকি 10-12 বছর লেগে যায় 1.5-2 লাখ টাকা পর্যন্ত পৌঁছাতে। এটা আপনার জানা আছে না? যদি এই সম্প্রদায়ের দিকে চলে আসেন যারা একনিষ্ঠভাবে দিনের খিদমত করছেন এবং দক্ষতা সম্পন্ন, যদি দক্ষতার সহিত বা অভিজ্ঞতার সহিত বা সে ব্যক্তি দক্ষ ও প্রতিভাবান না থাকে, তাহলে উভয় দিকে এভাবে বেচারারা ঘুরে বেড়াতে থাকে। কিন্তু যদি দক্ষতা থাকে, আল্লাহ পাক তাকে বলার দক্ষতা দিয়েছেন, তাকে লেখার দক্ষতা দিয়েছেন, তাকে শিক্ষকতার দক্ষতা দিয়েছেন, ইমামতি করাতে পারে। এটা আমি দাওয়াত ইসলামের মধ্যে আমাদের ইসলামী ভাইদেরকে দেখেছি, আমি আনন্দিত হই। তারা যখন এসেছিলেন পায়ে হেঁটে পড়তে এসেছিলেন, দর্শে নিজামি করতে পায়ে হেঁটে এসেছেন, দর্শে নিজামি করা অবস্থায় মোটরসাইকেল হয়ে গিয়েছে, আর এখন আমি তাদেরকে গাড়ির মধ্যে দেখি, কারের মধ্যে দেখি, আমি আনন্দিত হই। তারা দিনের খিদমত করতে করতে দুনিয়াতেও আল্লাহ পাক তাদেরকে সুখ দান করেছেন, অনেকে করে থাকেন। এসব কিছু দক্ষতা, প্রতিভা, অতপর তাকদীরের বিষয়, ভাগ্যের বিষয়, আল্লাহ পাক ভাগ্যে যা লিখেছেন। আমি প্রথমে এই সকল বিষয় আপনার সামনে রেখেছি, কেননা আমার এমন বুদ্ধিমান, জ্ঞানী, পারদর্শী ব্যক্তি দিনের দিকে আসুক, এটা আমার প্রবল আকাঙ্ক্ষা। কেননা দিনের মধ্যে এমন ব্যক্তিদের আসার ফলে অনেক উপকার হয়, এটার মধ্যে আমার কোনো সংশয় নেই। যাদেরকে আল্লাহ দক্ষতা, গ্রহণযোগ্যতা দিয়েছেন, জ্ঞান ও বুদ্ধি দিয়েছেন, তারা আসুন, আল্লাপাক তাদেরকে পূর্ণ করে দিবেন। এটা আমার আপনাকে দাওয়াত, আল্লাপাক পূর্ণ করে দিবেন, আল্লাহর রহমতের প্রতি দৃষ্টি রাখুন। আর এছাড়াও আপনি অন্য যে বিষয়টি নিয়েছেন, যে দক্ষতার বিষয়টি, দেখুন স্কিল যে কেউ শিখতে পারে, ভালো কথা, দক্ষতা অর্জন করা উচিত, এটাকে ভোকেশনাল ট্রেনিং হিসেবেও অনেকে নিয়ে থাকে, শিখতে থাকে। আর আজকাল তো আইটির যুগ, এআই এর যুগ, জায়েজ হালাল পন্থায় এই দক্ষতা অর্জন করা হয়। আমাদের তো দক্ষতা বৃদ্ধি করার নির্ধারিত একটি প্রোগ্রাম রয়েছে, আমাদের যারা স্টুডেন্ট রয়েছে জামিতুল মদিনা শিক্ষার্থীরা, তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আমাদের পরিপূর্ণ একটি বিভাগ গঠিত আছে। আর বিশেষ করে আমরা আইটি বিষয়ে, এআই এর বিষয়ে এবং কম্পিউটারের বিষয়ে সামনে অগ্রসর করার চেষ্টা করছি, এবং চেষ্টা করছি যেন তারা এই বিষয়েও দক্ষতা অর্জন করে। আলটিমেট যে উপকার রয়েছে তা ইনশাআল্লাহ দিনে সাধিত হবে এবং তাদের আয় উপার্জনের জন্য সুযোগ অধিকতর সহজ হয়ে যাবে। আপনার প্রশ্নের মধ্যে আরও একটি বিষয় ছিল, জব এবং নিজের কাজের ব্যাপারে আমি যতটুকু বুঝেছি। আমার অনুরোধ হলো সবাই চাকরির কথা চিন্তা করবেন না। কিছুদিন পূর্বে আমার কাছে সাংগঠনিক কিছু লোক এসেছিলেন, তারা অনেক কথা বলেছেন, তাদের পুরোপুরি যেই আলোচনা ছিল তা চাকরির প্রসঙ্গে ছিল। তখন আমি বললাম, ভাই চাকরিকে এত বেশি প্রমোট কেন করছেন? আপনারা স্টুডেন্টের মধ্যে, যুবকদের মধ্যে নিজের কাজ করার দক্ষতা তৈরি করার চেষ্টা কেন করছেন না? তারা যেন নিজের পায়ে দাঁড়ায়, বিজনেস করবে, ব্যবসা বাণিজ্য করবে, আর এর চেয়ে বেশি। কেননা 10-এর মধ্যে 9 ভাগ বরকত আল্লাহ পাক ব্যবসার মধ্যে রেখেছেন, 10-এর মধ্যে 9 ভাগ ব্যবসায় রেখেছেন। বরং আপনি ক্ষুদ্রভাবে কোনো ব্যবসা শুরু করে দিন, নিজের কোনো উদ্যোগ নিয়ে নিন, ছোটখাটো ইনভেস্টমেন্ট দ্বারা শুরু করে দিন। লোকেরা বলে 50,000 লাখ টাকা কিভাবে ব্যবস্থা করবো, আমি বলি 50,000 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা আপনি কোথাও ইনভেস্ট করিয়েন না, কেননা যেখানেই দেবেন সেটা ফিল্টার হয়ে যাবে। 1.5-2 লাখ টাকা মার্কেটে কোনো দামই নেই। আপনার কাছে 1.5-2 লাখ টাকা থাকলে আপনি কোথাও ইনভেস্ট না করে নিজের উপর করুন। আপনার 50 লাখ 2 লাখ টাকা যা আছে আপনি নিজের উপর লাগিয়ে দিন। এই 50 লাখ 2 লাখ টাকা দিয়ে দক্ষতা অর্জন করে নিন, কোনো স্কিল ডেভেলপ করে নিন, কোনো দক্ষতা ডেভেলপ করে নিন, তারপর মার্কেটে আসুন। আমি আপনাকে এখনই বলছি, এখানে লজ্জাজনক লজ্জাহীন এসব আলোচনার দিকে যাবেন না। এখনও বলছি, এই যে টেকনিশিয়ান টাইপের যে লোকেরা আছে, যারা ফ্রিজ মেরামতকারী, এসি মেরামতকারী, অনুরূপ টেকনিক্যাল টাইপের যে লোকেরা আছে তারা, আচ্ছা ভালো কার্পেন্টার তারা আছে, ভালো ডিজাইনার রয়েছে তারা আছে, অনুরূপ একের ওপর একটি দক্ষতা, একের ওপর একটি কাজ, একটির চেয়ে একটি অভিজ্ঞতা যা মানুষ অর্জন করছে। এবং নো ডাউট এমন মানুষ অনেক কম পাওয়া যায়, যদি পাওয়া যায় তাহলে তারা নিজেদের খরচ নির্ধারিত বিল তৈরি করে থাকে, আর মানুষ তাদের প্রশংসা করে, মানুষ খুঁজে বেড়ায় এমন মানুষ পাওয়ার জন্য। মানুষ বড় বড় মেশিন নিয়ে মার্কেটের মধ্যে নিজের ফ্যাক্টরিতে বসে থাকে, মেরামত করার মতো কোনো ব্যক্তি পাওয়া যায় না, পাওয়া যায় না, বিশ্বাস করুন। মানুষ ইম্পোর্ট করতে ভয় পায়, এখন মানুষ ইম্পোর্ট করতে ভয় পায়। ইম্পোর্ট করতে জিনিস তো অনেক ভালো চলে আসে, কিন্তু ভয় থাকে যে নষ্ট হয়ে গেলে ঠিক কে করবে, ঠিক করার মতো মানুষ কেউ নেই, এমন ব্যক্তি অনেক কম পাওয়া যায়। কাজে এভাবে যদি আপনি পর্যবেক্ষণ করতে থাকেন এবং নিজের দক্ষতাকে নিয়ে এগোতে থাকেন, তো আপনাকে কে বলবে যে আপনি উপার্জন করেন না? আল্লাহ না করুন আপনি উপার্জনহীন থাকেন, কিন্তু এই ফিল্ড, এই বিষয়, আচ্ছা আমার কাছে হাতে সময় নেই, অন্যথায় আমি আপনার সামনে এতগুলো ফিল্ড বের করে দিতাম, সারিবদ্ধ করে দিতাম আল্লাহ পাকের রহমতে, ভাই এটা করুন, এটা করুন, এটা করুন, এটা করুন, কেন করতে পারবেন না? শুধু নিজের উপরই তো একটু ইনভেস্ট করতে হবে, কাউকে টাকা দিয়ে হাত ঘষার চেয়ে উত্তম হবে আপনি নিজের উপর ইনভেস্ট করে নিন এত অল্প আমদানিতে। এতে ইনশাল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলার রহমতে আপনার এত দক্ষতা অর্জিত হবে যে আপনি নিজেরই ছোটোখাটো কাজ করতে পারবেন, সার্ভিসের কাজ করতে পারবেন, কাপড়ের দোকান খুলতে পারেন বা অন্য কোনো খাবার দাবারের দোকান খুলতে পারেন, যে কোনো ছোটোখাটো ব্যবসা আপনি করতে পারেন। আরে ভাই, মানুষ রুটি বিক্রি করে উপার্জন করছে, ভাই কি বলবো ভাই, তারা এটাও জানে যে আটা এত টাকা কেজি খরচ হবে, এতটুকু আটা দিয়ে এতগুলো রুটি হবে, এত রুটি বিক্রি হবে, এত টাকা আমাদের আয় হবে। আমি আপনাকে এক একটি উপার্জনের ব্যাপারে পসিবিলিটি বর্ণনা করে দিতে পারবো যদি মস্তিষ্ক সঙ্গ দেয় এবং সময়ও যথেষ্ট থাকে। তো অনেক দিক আছে, এটা সবার জন্য বলছি, খায়রুন নাসি মান ইয়ানফাউ নাস, তোমাদের মধ্যে উত্তম সেই যে অন্যের উপকার করে,
অসাধারণ। জি কল।
মুহাম্মদ দানিশ আত্তারি শারজা থেকে বলছি, প্রিয় নিগরানী সুরার নিকট আরজ হলো, অনেক সময় দেখা যায় যে উপার্জন যদিও যথাযথ থাকে কিন্তু তারপরেও সংকটের হাই হতাশ করা হয়, কিন্তু এদিকে আমাদের মনোনিবেশ থাকে না যে আমাদের উপার্জনে বরকতহীনতা দেখা দিচ্ছে কিনা। আমাদের উপার্জনে বরকতহীনতার অনুপ্রবেশের কি কি কারণ থাকতে পারে?
অকৃতজ্ঞতা প্রাথমিক কারণ হিসাবে আমি নাশকরীকে পেয়েছি, যে বান্দা তার রবের শুকরিয়া আদায় করে না। আল্লাহ যতটুকু দিয়েছেন সেটার শুকরিয়া আদায় করুন। আল্লাহ তোমার শুকরিয়া, আল্লাহ তোমার শুকরিয়া, আল্লাহ তোমার শুকরিয়া। আর আল্লাহ পাক যা করেন ভালোর জন্যই করেন, আল্লাহ পাক যা করেন ভালোর জন্যই করেন। যদি এই অভ্যাসটি নসিব হয়ে যায় যে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, আর আল্লাহ যতটুকু নিয়ামত দিয়েছেন যদি ছোটোখাটো কোনো কিছু, অর্থাৎ কোনো কিছু চোখে পড়লেই আল্লাহ তোমার শুকরিয়া, আল্লাহ তোমার শুকরিয়া, তুমি অনুগ্রহ করেছ, আমি বলি কলা ক্রয় করেছেন, শুকরিয়া আদায় করো, আল্লাহ তোমার শুকরিয়া, তুমি কলা ক্রয় করার সামর্থ্য দিয়েছ, এটাতেও শুকরিয়া আদায় করুন। তো শুকরিয়ার অভ্যাস বরকতহীনতাও দূর করবে এবং নিয়ামতে সমৃদ্ধি দান করবে, করে দেখুন ইনশাআল্লাহ, অভিজ্ঞতা পূর্ব শর্ত।
মারহাবা। জি কল।
প্রিয় প্রিয় নিগরানী সুরা, যারা অযথা খরচ করে অর্থাৎ অপচয় করে তাদেরকে শয়তানের ভাই বলা হয়। জাযাকাল্লাহু খায়র।
সঠিক বলেছেন, যারা অহেতুক খরচ করে তাদেরকে শয়তানের ভাই বলা হয়, তারা শয়তানের ভাই। অযথা খরচ করবেন না, আল্লাহ পাক আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করার তৌফিক দান করুন, অনুমতি দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ।
এসো শিখি কল্যাণের কথা, সবাইকে শেখা।